الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام على الفلاح حي على
السلام علیکم ورحمۃ اللہ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى.
আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তা সূরা আলার প্রথম তিনটি আয়াত, বিসমিল্লাহ পর সূরা আলার প্রথম তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের পরিবেশে সচরাচর রীতি হল জুমা এবং দুই ঈদে এই সূরা তেলাওয়াত করা হয়, কিন্তু হাদিসে আছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা এবং ঈদে প্রথম রাকাতে সূরা আলা তেলাওয়াত করতেন, একইভাবে দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। এটি সেই সুন্নতেরই অনুবর্তিতা, যে কারণে সেই সুন্নতের অনুবর্তিতায় এই সূরাগুলো তেলাওয়াত করা হয়। একইভাবে আরো একটি রওয়ায়েত আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের প্রথম রাকাতে সূরা আলা পড়তেন আর দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন এবং তৃতীয় রাকাতে কোন কোন রওয়ায়েত অনুসারে সূরা ইখলাস আর কোন কোন রওয়ায়েত মোতাবেক শেষ তিনটি সূরা কোরআন শরীফের তিনি তেলাওয়াত করতেন। এখন সূরা আলার এই আয়াতগুলোর প্রেক্ষাপটে কিছু বলবো। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে কবীরে এই সূরার ব্যাপক তাফসীর করেছেন এবং আলোচনা করেছেন এই সূরা নিয়ে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর তাফসীর এক মহান জ্ঞানের ভাণ্ডার, যা পাঠের বা পড়ার প্রতি জামাতের মনোযোগ থাকা চাই। যদি তিনি পুরো কোরআনের তাফসীর করেননি, কিন্তু দশটি খণ্ডের উপর ছড়িয়ে আছে কোরআনের অধিকাংশ সূরার তাফসীর তার। সাব্বিহ রাব্বিকাল আলা, অর্থাৎ তুমি তোমার মহামহিম প্রতিপালকের তাসবিহ করো, অর্থাৎ তোমার প্রভু যিনি লালন পালন এবং প্রতিপালনের দিক থেকে সবচেয়ে মহান মর্যাদা রাখেন, তার তাসবিহ করো, তার পবিত্রতার গুণগান গাও। এর অর্থ হল তুমি তোমার প্রভুর নামকে পৃথিবীতে সমুন্নত করো। যেন দুটো দায়িত্ব এই আয়াতে মানুষের উপর, এক মোমেনের উপর, মোমেনের স্কন্ধে অর্পণ করা হয়েছে, যে এই বিশ্বাস রাখে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা তাআলার শেষ নবী, শরীয়ত তার সত্তায় পরিপূর্ণতা লাভ করেছে, যাকে খোদা তাআলা আমাদের জন্য কামেল আদর্শ হিসেবে পাঠিয়েছেন, তার রীতি নীতি এবং পদ্ধতিকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক আখ্যা দেওয়া হয়েছে। অতএব প্রত্যেক সে ব্যক্তি যে সত্যিকার অর্থে তার সাথে সম্পর্কের দাবি করে এবং দাবি করতে চায়, তার জন্য আবশ্যক তার আদর্শ অনুসরণ এবং অনুকরণ করা। আল্লাহ তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ব্যক্তিত্বে এক কামেল এবং আদর্শ উৎকর্ষ নমুনা রয়েছে যা অনুসরণ করা উচিত। খোদা তাআলার তাসবিহ করার ক্ষেত্রে তার আদর্শ কি, তিনি কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ করতেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা দিবারাত্র তার খোদাতালার স্মরণে পরিপূর্ণ থাকত এবং দিবারাত্র আল্লাহ তালার জিকিরে তিনি রত থাকতেন। তা সত্ত্বেও তিনি বলেন যে হে আমার প্রভু, আমাকে তুমি তোমার জিকিরকারী এবং কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করো। রুকু এবং সেজদায় তিনি খোদাতালার পবিত্রতার গুণগান গাইতেন, তার প্রশংসার গান গাইতেন। তার তসবিহ, তার খোদার প্রশংসার গান গাওয়া, খোদার দরবারে তার আকুতি মিনতি ও হাজারির ধরনই ভিন্ন ছিল। রুকুতে যখন সুবহানাল রাব্বিয়াল আযীম বলতেন, মহান প্রভু যিনি বিশ্ব প্রতিপালক, তার মহিমা এবং মাহাত্ম্য বর্ণনা করার পর দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার খোদার অশেষ এবং অগণিত অজস্র প্রশংসার দিকে মনোযোগ নিবদ্ধ করতেন। তার রুকু, কিয়াম, সেজদা, নামাজে তার প্রতিটি গতিবিধি কেনেন। তার সম্পর্কে একবার জিজ্ঞেস করা হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহর নামাজের সৌন্দর্য এবং তা কত লম্বা হতো সে সম্পর্কে আর প্রশ্ন করো না। সেজদা কত দীর্ঘ হতো সে সম্পর্কে হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে আসেন, কিবলামুখী হয়ে সেজদা করেন, অনেক দীর্ঘ সেজদা করেন তিনি। এত দীর্ঘ হয়ে যায় তার সেজদা যে আমি তাকে এই অবস্থায় দেখে দুশ্চিন্তাগ্রস্ত হই, আর আমার দুশ্চিন্তা এতটা বেড়ে যায় যে আমার আশঙ্কা হলো যে কোথায় খোদা তাআলা মহানবীর রূহ কবজ করেননি, তো তিনি ইন্তেকাল করেননি, তো সেই দুশ্চিন্তা কবলিত অবস্থায় আমি তার নিকটবর্তী হলে দেখি যে তিনি সেজদা থেকে উঠে বসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন যে কে? আমি আবেদন বা নিবেদন করলাম, বললাম যে হে আল্লাহর রাসূল, আমি আব্দুর রহমান। আমি তখন নিবেদন করলাম, বললাম যে হে আল্লাহর রাসূল, আপনার সেজদা এত দীর্ঘ ছিল যে আমার আশঙ্কা হলো যে কোথায় আপনি মারা যাননি, তো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে জিব্রাইল এসেছিলেন, এই শুভ সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা আমার সম্পর্কে, অর্থাৎ রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, রাসূলুল্লাহকে জানিয়েছেন যে আপনার উপর দরুদ প্রেরণ করবে, তার উপর আমি রহমত বর্ষণ করব, আর যে সালাম করবে, শান্তির দোয়া করবে, তার উপর আমি শান্তির বাড়ি বর্ষণ করব। তাই আমি কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ হয়ে সেজদা করছি এবং খোদা তালার তসবিহ, পবিত্রতার গুণগান গাইছি, তার প্রশংসা করছি। শুধু খোদার নেয়ামত কারণে তিনি, এত বড় নেয়ামতের কারণে তিনি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন না, বরং তুচ্ছ নেয়ামত যা তার উপর বর্ষিত হতো তার জন্য তিনি খোদা তাআলার অশেষ অজস্র ধারায় তসবিহ করতেন, খোদার গুণগান গাইতেন। তার খোরাক সম্পর্কে ভাবুন, অনেক সময় ক্ষুধার্ত থাকতেন বা অনেক সময় শুষ্ক রুটি খেতেন, তা সত্ত্বেও খোদার দরবারে খোদার প্রতি কৃতজ্ঞতা জানাতেন এবং খোদার প্রশংসায় থাকতেন সবসময় পঞ্চমুখ। এখানে আমি এটিও বলতে চাই, হাদিসে আছে সাব্বাসমা রাব্বিকাল আলা আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে হুজুর আসলাম নিজেও করতেন আর সাহাবাদেরকেও বলেছেন যে সেজদায় তোমরা এই দোয়া করো যে আল্লাহুম্মা লাকা সাজাদতু, আল্লাহুম্মা লাকা সাজাদতু, এই দোয়া করতেন সাব্বাসমা আয়াত নাজিল হওয়ার পূর্বে। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পর তিনি সুবহান রাব্বিয়াল আলার দোয়া শিখিয়েছেন কিভাবে রুকুতে ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম। এই আয়াত নাজেল হওয়ার পর তিনি সুবহান রাব্বিয়াল আযীম পড়া শিখিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার তাসবির রীতি কিভাবে শিখিয়েছেন, খোদার মহিমা এবং মাহাত্ম্য কিভাবে তার হৃদয়ে সদা বিরাজ করত, তিনি কি বলতেন এ সম্পর্কে হযরত জুয়াইরিয়ার পক্ষ থেকে বর্ণিত একটি রওয়ায়েত রয়েছে, তিনি বর্ণনা করেন যে ফজরের নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে হেঁটে যান, তখন আমি জায়নামাজে বা মুসাল্লায় বসেছিলাম। দিনের বেলা যখন তিনি ফিরে আসেন তখনও আমি মুসাল্লাতে ছিলাম, জায়নামাজে ছিলাম, খোদার জিকির এবং তাসবি করছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে সকাল থেকে এখন পর্যন্ত এই অবস্থায় বসে এখানে কি করছো? আমি বললাম যে হে আল্লাহ রসুল, আমি আল্লাহ তালার তসবি করছি, খোদার পবিত্রতা ঘোষণা করছি। তিনি সাল্লাম বলেন যে আমি এখান থেকে যাওয়ার পর থেকে এই আসা পর্যন্ত শুধু চারটি বাক্য বা ফ্রেজ তিনবার পড়েছি, তুমি এই পুরো সময় যেই জিকির এবং তসবি করেছ তার সাথে যদি আমি আমার যে বাক্যগুলো পড়েছি তার তুলনা করি তাহলে সেগুলো ভারী প্রমাণিত হবে। সেই বাক্যগুলো হল সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মেদাদা কালিমাতিহি, আল্লাহর যত সৃষ্টি আছে খোদার পবিত্রতাও খোদার তত পবিত্র, আল্লাহ ততটা পবিত্র যতটা পবিত্রতা তার সত্তা পছন্দ করে, খোদার আরশের ওজন যত খোদা তত পবিত্র, খোদার পবিত্রতা তার আরশের ওজনের সমান, অর্থাৎ তিনি অসাধারণ পবিত্রতার অধিকারী। আল্লাহর কালাম বা বাণী লিখতে যত কালি লাগবে খোদা ততটা পবিত্র। হুজুর বলছেন যে এর মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তির কল্যাণে তার স্ত্রীরা তার স্ত্রীদের আল্লাহ তাআলার জিকির এবং তাসবিহ আর খোদা তাআলার গুণগানের প্রতি যে আকর্ষণ কতটা ছিল তা বোঝা যায়, কত একাগ্রতার সাথে কত গভীর আন্তরিকতার সাথে তারা দোয়া এবং জিকিরে রত থাকতেন তাও বোঝা যায়। আর এর মাধ্যমে রসুলুল্লাহর এই তসবির ধারণা করা যায় কত গভীর মনোযোগ মনসংযোগ এর সাথে তিনি এই তসবি করেছেন। দীর্ঘ সময় ধরে তসবি করেছেন, হয়তো এক দেড় ঘন্টা দীর্ঘকাল সময়, এক দেড় ঘন্টার সময়ের ভিতর তিনি শুধু তিনবার এই বাক্যগুলো বলেছেন। তো এই যে মকাম, এই যে মর্যাদা শুধু রসুলুল্লাহরই ছিল, কিন্তু মনোযোগ আকর্ষণ করছেন এদিকে যে তসবি তোমরা উৎকর্ষ ভাষায় এবং সমৃদ্ধ ভাষায় করো আর ভাবো, এবং খোদা তালার কথার উপর চিন্তা করো, ভাবো খোদার মাহাত্ম্য এবং মহিমা আর গরিমাকে সামনে রেখে তসবি করো। মক্কা বিজয় যখন হয় সেই তসবি পবিত্রতার গুণগান, সবর এবং ধৈর্যের বৈশিষ্ট্যই সেখানে ভিন্ন। উটের উপর উটের পিঠে ছিলেন, মাথা ঝুঁকে উটের পিঠের যে বসার জায়গা তা স্পর্শ করছিল আর কৃতজ্ঞতার সেজদা করছিলেন আর দোয়া করছিলেন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ফের, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি তোমার প্রশংসা সাথে পবিত্র, হে আল্লাহ তুমি তুমি আমায় ক্ষমা করো। এই মহান মানে অধিষ্ঠিত হওয়ার পর খোদা তাআলা স্বীয় ভালোবাসা কে শর্ত সাপেক্ষ করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার সাথে, তার আনুগত্যের সাথে। তিনি যেখানে নিজ মাগফিরাতের জন্য দোয়া করছেন খোদা তাসবীহের সাথে তার প্রশংসার গান গেয়ে, তো এইটিই হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ব্যক্তিগতভাবে খোদার তাসবীহ এবং প্রশংসা করার রীতি শিখাচ্ছেন, যেন খোদার মাহাত্ম্য এবং খোদার পবিত্রতার বিষয়টি প্রকৃতপক্ষে মানুষ অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে। উম্মতের জন্য, তার জন্য উম্মত যে দরুদ এবং সালাম এবং শান্তির দোয়া করে, এই কারণে খোদা তালার তাসবীহ, প্রশংসা এবং কৃতজ্ঞতার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এর কোন দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। এই জন্য যে খোদা তালা আমার উপর আমার জন্য দরুদ পাঠ করাকে এত গুরুত্ব দিয়েছেন যে এই আমার জন্য দরুদ পাঠ উম্মতের জন্য ক্ষমার নিশ্চয়তা বিধান করবে। দ্বিতীয়ত, খোদার পবিত্রতার গুণগান গাওয়া এই জন্য আবশ্যক যে খোদা তালা এইভাবে আমার উম্মতের জন্য ক্ষমার বিধান এবং ব্যবস্থা করছেন, আর খোদা তালা আমাকে এক ঈর্ষণীয় পদমর্যাদা দান করছেন। এরপর মক্কা বিজয়ের সফলতা যখন আসে তখন খোদা তালার পবিত্রতার গুণগান, পবিত্রতার গান গাওয়া এবং তাহমিদ এবং বিনয়ের সেই দৃষ্টান্ত স্থাপন করেন যা যেমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। তো খোদা তালার পবিত্রতার গুণগান গাওয়া, গুণকীর্তন করা শিখিয়ে উম্মতের দৃষ্টি এদিকে আকর্ষণ করেন যে তোমাদের সফলতা, তোমাদের উন্নতি, তোমাদের জীবনের নিশ্চয়তা এবং বিজয় এর ভিতর নিহিত, যে জাগতিক উপকরণের উপর নির্ভর করবে না, বরং মহান প্রভুর তাসবীহ করো, প্রশংসার গান গাও। স্মরণ রেখো যে নিজ গণ্ডিতে আরো রব থাকতে পারে যাদের সাথে তোমাদের বোঝাপড়া হয়। সূচনাতে জীবনের প্রারম্ভে যখন এক বাচ্চার জন্ম হয়, বাচ্চার রুবুবিয়ত এবং লালন পালনের ক্ষেত্রে মায়েরও ভূমিকা থাকে, এদিক থেকে তিনি রব। এরপর মানুষ বড় হয়, বিভিন্ন জাগতিক কাজকর্মে জড়িয়ে যায়, এবং উচ্চপদস্থ কর্মকর্তা, বাদশাহ, দেশীয় নেতারা এক অর্থে তারা প্রতিপালন এবং লালন পালন করে থাকেন, কিন্তু এদের সকলের রুবুবিয়ত বা লালন পালন বা প্রতিপালনে অগণিত ত্রুটি থেকে যায়, দুর্বলতা থেকে যায়, তা নিখুঁত নয়। মা সবচেয়ে খাঁটি হৃদয়ে খাঁটি ভালোবাসা নিয়ে বাচ্চার লালন পালন এবং প্রতিপালন করেন, কিন্তু এটিও খুঁত মুক্ত নয়, তাই তার লালন পালনে ত্রুটি থেকে যায়। কখনো বাচ্চাকে বেশি খাইয়ে বসে, বাচ্চা অসুস্থ হয়ে যায়, কখনো প্রকৃত খাবার প্রতি মনোযোগ থাকে না, বাচ্চা দুর্বল হয়ে যায়, কখনো অন্যদিকে দৃষ্টি চলে যায়, বাচ্চার সঠিক দেখাশোনা সম্ভব না, কখনো কোনো ক্ষেত্রে ত্রুটি থেকে যায়, কখনো কোনো ক্ষেত্রে। এভাবে সমস্ত জাগতিক অফিসার বা মালিক বা কর্মকর্তা যারা আছে তারা সবাই দুর্বল। এরপর এরা চায় যে তাদের প্রশংসা করা হোক, কিন্তু তারা সেই প্রশংসা চায়, সেই প্রশংসা করাতে চায় যেই প্রশংসার তারা যোগ্য নয়। অধিকাংশ সময় মিথ্যা প্রশংসা করতে হয় বা তোষামোদ করতে হয়। আর এই মিথ্যা প্রশংসা এবং মিথ্যা তোষামোদের ফলে মানুষ কপটাচারী হয়ে ওঠে, কিন্তু রব্বি আল আলা হলেন সেই পবিত্র প্রভু যিনি সকল ত্রুটি মুক্ত, যার প্রশংসা সত্য এবং বাস্তব। রহমানিয়তের জলবা বা বিকাশ ঘটিয়ে তিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, আর রহিমিয়তের বিকাশের মাধ্যমে বান্দাদের উপর অশেষ অঢেল কৃপাবাড়ি বর্ষণ করেন, দোয়া শুনেন, গ্রহণ করেন তিনি মুজিব। এক কথায় তার অনেক নাম আছে, গুণবাচক নাম, এবং যেই অনুসারে তিনি বান্দাদের সাথে, শিয়া বান্দাদের সাথে ব্যবহারও করেন। সুতরাং এক মোমেনের উচিত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বলে এর উপর প্রতিষ্ঠিত হয়ে সেই মহান গুণাবলীর অধিকারী এবং মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করা উচিত এবং তার গুণাবলী থেকে অংশ নেওয়া উচিত, তার ক্রোধ এবং তার শাস্তি থেকে বাঁচার চেষ্টা করা উচিত, প্রত্যেক কল্যাণের সাথে অকল্যাণও থেকে থাকে। আল্লাহ তাআলার কাছে সকল প্রকারের অনিষ্ট থেকে বাঁচার দোয়া করা উচিত। প্রকৃত তসবিহকারী পবিত্রতার গুণগান যে গায়, তাকে খোদা নিজ আশ্রয়ের নিরাপত্তার গণ্ডিত স্থান দেন। আল্লাহ তাআলা কোরআনে যেখানে তসবির কথা বলা হয়েছে সেখানে নামাজকেও তসবির গণ্ডিভুক্ত করা হয়েছে। নামাজও এক ধরনের তসবি বা খোদার পবিত্রতার গুণগান গাওয়া। সুতরাং নামাজ রীতিমতো পড়া এটিও আবশ্যক। তাহলেই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার সঠিক অর্থ মানুষ অনুধাবন করতে পারবে। আর আমি বলেছি যে আরেকটি অর্থ প্রভুর নামকে পৃথিবীতে সমুন্নত করা, এর অর্থ হল প্রভুর নামকে পৃথিবীতে সমুন্নত রাখো। এ দৃষ্টিকোণ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সত্তাকে যদি আমরা দেখি, তাহলে এরও এই ক্ষেত্রেও মহান দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তিনি তাবলিগের দায়িত্ব সুচারুরূপে সমাধা করে পালন করেছেন। আল্লাহ তাআলা যখন তাকে বলেন, তার সম্পর্কে বলেন যে দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, তিনি খোদার নির্দেশে খোদার দিকে আহ্বানকারী হিসেবে তিনি প্রেরিত হয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে বাণী তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা মানুষকে পৌঁছাও। এই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন, কেননা এরপর মহামহিম খোদার নামকে সমুন্নত করার কাজ, যা পূর্বেও তার লক্ষ্যই ছিল, এই কাজে গতি সঞ্চার হয়। নমনীয়তার সাথে, প্রজ্ঞার সাথে এহসান এবং অনুগ্রহ করে ধৈর্যের মাধ্যমে সকল অবস্থায় তাবলীগের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা আরম্ভ করেন। সর্বাবস্থায় খোদার তসবিহরত থেকে তিনি এই দায়িত্ব পালন করেছেন। সমস্যার মুখোমুখি হলেও খোদার তসবিহরত থেকে তিনি তার অগ্রযাত্রা অব্যাহত থাকে। কোনো ভয় কোনো ভীতি এ পথে বাদ সাধতে পারেনি তার এই কাজের পথে। তার এই আধ্যাত্মিক শক্তি সাহাবাদের ভিতর এই প্রেরণায় সৃষ্টি করেছে, খোদার নামকে সমুন্নত করার জন্য তারাও ত্যাগ স্বীকার করতে থাকেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং পূর্ণাঙ্গ ও সুঠাম করেছেন। এর অর্থ হল আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন তার ভিতর সমস্ত প্রয়োজনীয় শক্তি এবং পটেনশিয়ালিটি রেখেছেন উন্নতির। বাচ্চা, স্বাভাবিক বাচ্চা যখন জন্ম হয় তার ভিতর উন্নতির সকল সম্ভাবনা পটেনশিয়ালি থাকে। আর অতীতের মতো সে সমস্ত সম্ভাবনা পরিবেশ অনুসারে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়। অনেকেই মানসিক এবং দৈহিকভাবে দুর্বলও হয়ে থাকে জন্মগতভাবে, কিন্তু এটি জেনারেল চিত্র নয়, এটি সার্বিক চিত্র নয়। সুতরাং মানুষকে আল্লাহ তাআলা যেখানে সৃষ্টি সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, সেখানে তার মানসিক শক্তি তার ভিতর সম্ভাবনা হিসেবে এমনভাবে রেখেছেন যে এগুলোকে যদি সঠিকভাবে সে কাজে লাগায়, ব্যবহার করে, তাহলে পুরো সৃষ্টিকে সে অধীনস্থ করতে পারে। আর মানুষ ঐশী গুণাবলীর প্রতিফলন স্থল হতে পারে। কামেল নমুনা যেভাবে আমি পূর্বেই বলেছি, কামেল এর কামেল আদর্শ ছাড়া আমাদের প্রভু ও তা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ তাআলা স্বীয় কামেল এবং পরিপূর্ণ উৎকর্ষ শিক্ষা নাযিল করেছেন। আর সেই ধাত এবং প্রকৃতি অনুসারে নাযিল করেছেন যে আল্লাহ তাআলা মানুষের ভিতর সৃষ্টি করেছেন, বা তখন পর্যন্ত মানুষ যতটা উন্নতি করেছে বা ভবিষ্যতে যতটা তার বৃত্তি এবং শক্তি, মানসিক সম্ভাবনা বা পোটেনশিয়াল যতটা প্রকাশ পাচ্ছিল, প্রয়োজনীয় সবকিছু সৃষ্টি করেছেন মানব প্রকৃতিতে। মানুষের ক্ষেত্রতে যদি আল্লাহ তাআলা নমনীয়তা এবং ক্রোধ রেখে থাকেন, তাহলে স্মরণ রাখতে হবে যে এটিও এরও প্রয়োজন আছে, প্রয়োজন মোতাবেক সৃষ্টি করেছেন। কখনো নমনীয়তা প্রদর্শনের দরকার আছে, কখনো রাগের। তাই কোরআনের রাসূলুল্লাহর উপর যে শিক্ষা নাযিল হয়েছে তাতে এটি বলা হয়েছে যে রাগ এবং নমনীয়তার বহির প্রকাশ যথাসময়ে করো, তাহলেই সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হবে যারা ফসাওয়া শব্দের অধীনে আসবে, অর্থাৎ সকল কাজ যদি সকল কাজ স্থান কাল এবং পাত্র ভেদে হয়, তাহলে দৃষ্টান্তস্বরূপ যদি সংশোধনের প্রয়োজন থাকে, তাহলে দেখতে হবে যে ক্ষমা করলে সংশোধন হবে নাকি শাস্তি দিলে। সকল ক্ষেত্রে যদি শুধু ক্ষমাই করা হয়, তাহলে সমাজ যারা সবসময় বিশৃঙ্খলাই করতে চায়, এমন লোকদের হাতে সমাজ জিম্মি হয়ে যাবে, সমাজের শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই এক বুদ্ধিমান এবং খোদার প্রতি যে আকর্ষণ রাখে, সে সবসময় ভারসাম্যপূর্ণ কাজ করে, ব্যালেন্স কাজ করে। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাকে এমনভাবে সৃষ্টি করেছি যে দুর্বলতার ঊর্ধ্বে বা ত্রুটি মুক্ত, অর্থাৎ এর সৃষ্টিতে কোনো ত্রুটি নেই, ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ। এক বুদ্ধিমান বিবেকবান মানুষের প্রতিটি কাজ স্থান কাল ভেদে হয়ে থাকে। খালাকা ফাসাওয়ার একটি অর্থ হল এর ভিতর যেই দুর্বলতা বা ত্রুটি দেখা দিতে পারে তা দূর করার জন্য আল্লাহ তাআলা বিধান এবং ব্যবস্থা করেন। রোগ ব্যাধি আছে তো তার চিকিৎসাও আছে, চিকিৎসার রীতি এবং পদ্ধতি আল্লাহ তাআলাই শেখান। অনেক নাস্তিক হয়তো ভাবতে পারে যে এই চিকিৎসা তাদের মানসিক শক্তির কারণে হয়েছে বা দক্ষতার কারণে, কিন্তু এর পেছনে খোদার শক্তি কাজ করছে প্রকৃতপক্ষে। আর এই বিষয়ে কথাগুলো খোদার রুবুবিয়ত বা প্রতিপালনের লালন পালনের দিকে আবার ইঙ্গিত করে। খোদা তাআলা মানুষকে এমন মানসিক যোগ্যতা দিয়েছেন যে সে নিজ প্রয়োজনে নিজের সুযোগ সুবিধার নিরিখে আবিষ্কারাদি করে চলেছে, করতে পারে। রোগ ব্যাধির চিকিৎসাকে নিন না কেন, নতুন নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন হচ্ছে। অনেক রোগ ব্যাধি যা পূর্বে হতো না বা যে রোগ ব্যাধির কথা জানাই ছিল না, তখন মানুষের এত মানসিক যোগ্যতা দক্ষতাও ছিল না। খোদা তাআলা মানুষের ভিতর যোগ্যতা সৃষ্টি করেছেন মানুষের দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি করেছেন, অনেক নতুন নতুন ধারাটা ভাবনা চিন্তা মাথায় জেগেছে, যা কাজে লাগিয়ে জীবনের মানকে উন্নত করতে পারে। দৃষ্টান্তস্বরূপ মানব হৃদয়কে নিন। এই মানব হৃদয়ের রোগ ব্যাধি সম্পর্কে পুরো মানুষের জানাই ছিল না, বা মানুষ পূর্বে এত সুস্থ ছিল, এত সবল ছিল যে ব্যায়ামের কারণে, অন্যান্য সুস্থ ব্যস্ততার কারণে, বা এমন খাবার তারা খেতেন যা হৃদপিণ্ডের জন্য উপকারী ছিল, যার ফলে হৃদরোগ ছিল না। কিন্তু মানুষের শক্তি বা যোগ্যতা বাড়ার পাশাপাশি রোগ ব্যাধি বাড়তে থাকে, হৃদরোগ সেগুলোর একটি। এই আল্লাহ অপারেশনের মাধ্যমে চিকিৎসা মানুষকে শিখিয়েছেন। এক্ষেত্রে উন্নতি যখন হয়, অ্যাঞ্জিওপ্লাস্টির রীতি উদ্ভাবিত হয়েছে যা তুলনামূলকভাবে সহজ। এখন আরও গবেষণা হচ্ছে স্টেম সেলের মাধ্যমে হৃদপিণ্ডের চিকিৎসার। তো খোদা তাআলা মানুষের যে সম্ভাবনা বা পটেনশিয়ালিটি আছে সেগুলোকে প্রয়োজন অনুসারে দৃশ্যপটে আনছেন, প্রকাশ করছেন। এটি খোদার রুবুবিয়ত বা লালন পালন বা প্রতিপালন। ইনি সেই মহান প্রভু যার প্রশংসার গুণগান গাওয়া এক বান্দার জন্য আবশ্যক, এক দাসের জন্য আবশ্যক। তিনি যদি দোষ ত্রুটি বা দুর্বলতা প্রকাশ করে থাকেন, তাহলে এর সেই দুর্বলতার দূর করার জন্য এর চিকিৎসা ও মানুষকে শেখান। এক একত্ববাদী যখন নতুন কোন গবেষণাকে দেখে, সে খোদার দিকে প্রতিতা আরোপ করে। আর দৈহিক রোগের চিকিৎসার জন্য যে খোদা এইভাবে মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই খোদাই আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসার ব্যবস্থা করার কেন করবেন না? সুতরাং সকল যুগে নবী আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসার জন্য আসেন এবং সমসাময়িক যুগের আধ্যাত্মিক ব্যাধির তারা চিকিৎসা করেন। মানব জীবন যখন আধ্যাত্মিক ব্যাধিতে ভরে যায়, আর অগণিত নতুন নতুন রোগ ব্যাধি দেখা দেয়, সকল যুগের রোগ যখন একত্রিত হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠান এবং কোরআন রূপী নিখুঁত উৎকর্ষ শিক্ষা নাজেল করেন যা মানুষের চিকিৎসা করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় যুগে পবিত্র আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই শিক্ষার আলোকে মহান দৃষ্টান্ত স্থাপন করেন, যার মাধ্যমে তিনি পশুকে খোদাপ্রেমিক, পশুদের খোদাপ্রেমিক মানুষে পরিণত করেন। কিন্তু একটি দীর্ঘ যুগ অতিবাহিত হওয়ার পর যখন মুসলমান এই শিক্ষার উপর আমল ছেড়ে দিয়েছে, ভুলে বসেছে শিক্ষাকে, তখন খোদা তাআলা সেই প্রতিশ্রুতি অনুসারে মসীহ মওউদকে প্রেরণ করেন। তিনি সেই যে শিক্ষা কোরআনের বিভিন্ন সূরাতে বিদ্যমান, সেই শিক্ষা থেকে জ্ঞান ও তত্ত্বজ্ঞানের মতি উদ্ঘাটন করে আমাদের আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসা করেন এবং বলেন যে উম্মতে যেই রোগ ব্যাধি সৃষ্টি হয়েছে তার চিকিৎসা এটি, আর আমার সাথে যদি সংশ্লিষ্ট হও তাহলে চিকিৎসার ক্ষেত্রে সফলতা লাভ করবে। ডাক্তাররা নতুন গবেষণা এবং দীর্ঘ গবেষণা এবং পরিশ্রমের পর নতুন রোগের চিকিৎসা আবিষ্কার করে, কিন্তু আল্লাহ তাআলা আধ্যাত্মিক চিকিৎসার জন্য কোরআনে কারিমে 1400 বছর পূর্বে কামেল শরীয়ত নাজিল করে তাতে এই শিক্ষা, এই চিকিৎসার কথা উল্লেখ করেছেন। আর সকল যুগে খোদার পূর্ণবান ব্যক্তিরা তা অনুধাবন করতে পেরেছেন, আজ করতে পেরেছেন। আর শেষ প্রান্তে মসীহ মওউদ এসে নতুন যে রোগ সৃষ্টি হয়েছে সেই সেখান থেকেই নতুন রোগের চিকিৎসা উদ্ঘাটন করেছেন। কেননা কোরআনের জ্ঞান, বুৎপত্তি আর অন্তর্দৃষ্টি আর তত্ত্বজ্ঞান এই যুগে বিরাজমান রোগ ব্যাধি অনুসারে আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। এরপর তিনি কোরআনে করিমকে নাসেখ এবং মনসুখের যে ভ্রান্ত ধারণা আছে তা থেকে মুক্ত পবিত্র প্রমাণ করেন। আর এটি এরপরে বোঝা সম্ভব যে চিকিৎসা আসলে কি, আর এটি হযরত মসীহ মওউদ ইসলামই বুঝতে পেরেছিলেন, তিনি করেছেন এই কাজ। তিনি নাসেখ মনসুখের ত্রুটি থেকে কোরআনকে নির্ভেজাল এবং মুক্ত প্রমাণ করেছেন। প্রকৃত সত্যিকার মোমেন এবং কোরআন নিয়ে যারা ভাবে প্রণিধান করে প্রয়োজন অনুসারে তার তাফসীর এবং শিক্ষা থেকে তারা এই চিকিৎসা বের করেছেন যে তাফসীর মসীহ মওউদ ইসলাম কোরআনে করেছেন। তাই যারা বলে যে মসীহ মওউদের আগমনের প্রয়োজন ছিল না বা কোন সংস্কারকের আসার প্রয়োজন নেই, এদের রোগ এবং এদের এমন লোকদের ব্যাধি ক্রমশ বাড়তে থাকে, রোগ ভয়াবহ রূপ নিতে থাকে এবং ভয়াবহ রূপ নিচ্ছে। কিন্তু তারা এই কথা মানার জন্য বা গ্রহণের জন্য প্রস্তুত নয় যে যুগের প্রয়োজনে আলাদা আলাদা ইমাম পাঠিয়েছেন তাকে মানতে হবে। প্রশ্ন হল দেখুন না যে আত্মঘাতী হামলা, হত্যা, সন্ত্রাস যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এগুলো কি ইসলামী শিক্ষা? খোদার নামে এবং ধর্মের নামে যে জুলম এবং অত্যাচার হচ্ছে এগুলো কি ইসলামী শিক্ষা? মোটেই নয়। এরা না বুঝে এবং হটকারিতার কারণে সেই শিক্ষাকে মানতে অস্বীকার করেছে যে প্রকৃত শিক্ষা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উপস্থাপন করেছেন। এইসব কিছু যার উপর আজ মুসলমান এসব কিছু যা আজকে মুসলমান করছে এগুলো তাদের ক্ষণস্থায়ী বা যে প্রভু আছে রব আছে তাদের সন্তুষ্ট করার জন্য করছে। কিন্তু মসীহ মওউদ এক এবং অনন্য খোদার দিকে আহ্বান করছেন, সেই শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন যে আল্লাহ যে শিক্ষা আল্লাহ তাআলা মহানবীর উপর নাজিল করেছেন এবং যা সত্যিকার যা শিক্ষা, যা প্রকৃত শিক্ষা। একদিকে বিভিন্ন মহল এই ঘোষণা করছে, বলছে যে কোন সংস্কারকের প্রয়োজন, খেলাফতের প্রয়োজন। অপরদিকে আল্লাহ তাআলা চিকিৎসক যখন পাঠালেন সেই ব্যাধির দূর করার জন্য, তাকে এরা গ্রহণ করতে প্রস্তুত নয়। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি তার শক্তি সামর্থ্য নিরূপণ করেন এবং তাকে হেদায়ত দান করেন। মসীহ মওউদ বলছেন কাদ্দারা ফাহাদার দুটো অর্থ আছে, যেভাবে পূর্বের আয়াতে বলা হয়েছে যেহেতু মানুষের ভিতর উন্নতি করার আল্লাহ তাআলা শক্তি রেখেছেন, তাকে আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণ করেছেন, সুঠাম করেছেন তার শক্তির অনুমান করে আল্লাহ তাআলা তার অব্যাহত উন্নতির উপকরণ সৃষ্টি করেছেন। প্রথমে জন্মকে সেই শিক্ষা এবং শক্তি সম্মত করেছেন, এরপর শিক্ষা নাজিল করেছেন। অর্থাৎ মানসিক যোগ্যতা সামর্থ্য উন্নতি করার পাশাপাশি সে মোতাবেক আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করেছেন। আর দ্বিতীয় অর্থ হল মানুষ যখনই বক্রতার অবলম্বন করেছে তখনই আল্লাহ তাআলা, মানুষ যখনই বক্র হয়ে গেছে প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা শিক্ষা নাজিল করেছেন, যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে এই শিক্ষা পরিপূর্ণ এবং উৎকর্ষ বা কামেল রূপে রসুল্লাহর উপর নাজেল হয়েছে, যেন মানুষ খোদার যে অধিকার তাও বুঝতে পারে আর নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে এবং বান্দাদের অধিকার প্রদান করতে পারে। সুতরাং যখনই হেদায়েত এসে গেল আল্লাহর পক্ষ থেকে, এক মোমেনকে এই শিক্ষা সম্মত জীবনযাপন করতে হবে। আর কোন বিষয় যদি সে না বুঝে তাহলে যে ইমাম এবং চিকিৎসক আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার কাছে যেতে হবে। আর এটাই পৃথিবীর নিশ্চয়তা, পৃথিবীর শান্তির নিশ্চয়তা, যা আর আল্লাহ তাআলা যা সম্পর্কে বলেন যে এর রীতি হল খোদার তসবিহ করার প্রয়োজন আছে, খোদার ইবাদতের প্রয়োজন আছে এবং তার প্রেরিত মহাপুরুষকে মানা আবশ্যক। আর এরপরও যদি না বোঝে, খোদা তালার কাছে খাঁটি হৃদয়ে সাহায্য চাওয়া উচিত, যেন খোদা দিক নির্দেশনা দেন, পথ প্রদর্শন করেন। দ্বিতীয়ত, এই তসবির পাশাপাশি খোদার বাণী এবং পয়গামকে পৃথিবীতে পৌঁছানো উচিত, তবলিগের কাজ করা উচিত, করে যেতে হবে। আর এটি সকল প্রকার বক্রতা থেকে মুক্ত এক মোমেনের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা যেন বিশুদ্ধ চিত্তে তার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির শিক্ষার উপর আমল করতে পারি এবং সঠিক অর্থে তার তসবিহ পবিত্রতার গুণগান গাইতে পারি, তার ইবাদতকারী হয় এবং তার পয়গাম যেন পৌঁছাতে পারি। মিশরের আহমদদের জন্য বিশেষভাবে পুনরায় দোয়ার অনুরোধ করব। কিছুদিন থেকে সেখানে জামাতের বিরুদ্ধে একটা হইচই সৃষ্টি হয়েছে। আমাদের 12-13 জন আহমদি কারাগারে রয়েছেন, বোঝা যাচ্ছে না যে কি হবে। তাদের জন্য বিশেষভাবে দোয়া করুন, খোদা সত্তর তাদের মুক্তির বিধান করুন। এরা ভাবছে যে বন্দি রেখে এদের ইমান থেকে বিচ্যুত করবে। আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক আহমদে পৃথিবী যে কোনে বসবাস করুক না কেন, ইমানের দিক থেকে তারা অত্যন্ত মজবুত এবং দৃঢ়। আল্লাহ তাআলার ফজলে তারা মিশরের আহমদেরা এইভাবেই ইমানের দৃঢ়তা প্রকাশ করছেন এবং করতে চলে, আর আমাকেও তারা এই পয়গামেই প্রেরণ করছেন যে আমাদের, আমরা ইনশাআল্লাহ দোদুল্যমান হব না। বরং কিছুদিন পূর্বে এক মহিলাকে গ্রেফতার করেছে তারা এবং এরপর ছেড়ে দিয়েছে। পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন, সেখানেও পরিস্থিতি অত্যন্ত কঠোর আহমদীদের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীকে মুহাম্মদী মসীহর পয়গামকে শোনার এবং বোঝার এবং গ্রহণ করার তৌফিক দিন, যেন সকল প্রকারের বক্রতা পৃথিবী থেকে মুছে যায়, মিটে যায়, দূর হয়। আল্লাহ তাআলা তো উপকরণ সৃষ্টি করেছেন, এটিকে লোফে নেয়া কাজে লাগানো বান্দার কাজ। যদি না করে খোদা তাআলা কিভাবে ঠিক করবেন, কি বিধান এবং উপকরণ করবেন, কি ব্যবস্থা করবেন, তিনি ভালো জানেন। আল্লাহ তাআলা সকলকে সবাইকে সকল প্রকারের সমস্যা বিপদাপদ থেকে মুক্ত রাখুন এবং তার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.